বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 14 এপ্রিল, 1 বৈশাখ এবং ফার্সি 25 ফারবার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন প্রতিদিন সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে বলে দৈনিক হারেৎসের মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে খুন গুমের বিষয়ে বিএনপি ও মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে সে বিষয়ে ক্ষমতাসীন সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে কঠোর হামলা চালাবে তেহরান, ইরানের কুদস ফোর্সের কমান্ডারের হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি সমরাস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান যে দাবি করেছিল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল তেহরান। বাংলাদেশে নানা আয়োজনে পালিত হল পহেলা বৈশাখ। রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার নিষ্পত্তি না হওয়ায় অসন্তোষ। এবং ভারতে রাম নবমী উৎসবের সময় মুসলিম বিদ্বেষী সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মাওলানা মাহমুদ আসাদ মাদানি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে কঠোর হামলা চালাবে তেহরান। তিনি বলেন পৃথিবীর যে জায়গাতেই ইরানের স্বার্থের উপর আঘাত হানা হবে আমরা সেখানেই কঠোর জবাব দেব। এ সময় তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্মরণ করিয়ে দেন। ইহুদিবাদীদের উদ্দেশ্য করে জেনারেল কায়ানি বলেন ইরবিলের যেখানে তোমাদের ঘাঁটি ছিল সেখানকার আশেপাশের লোকজন জানত না যে তোমরা সেখানে আছ, কিন্তু তোমরা ঠিকই আমাদের নজরদারিতে ছিলে, ফলে যেখানে আমরা তোমাদের হুমকি চিহ্নিত করব সেখানেই হামলা চালাব। কুদস ফোর্সের প্রধান আরও বলেন পৃথিবীর যে কোনো প্রতিরোধকামী গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে, ইরান তাদেরকে সমর্থন দেবে। ইসরায়েলের পতন আসন্ন হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়া তার ইউক্রেন অভিযানে ইরানি সমরাস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান যে দাবি করেছিল তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। গত 12 এপ্রিল গার্ডিয়ান দাবি করেছিল ইরাক থেকে চোরাচালানের মাধ্যমে রাশিয়ার কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইরানপন্থী গোষ্ঠীগুলো এবং রাশিয়া সে অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। লন্ডনস্থ ইরান দূতাবাস এ সম্পর্কে এই টুইটার বার্তায় লিখেছে, গার্ডিয়ানের মঙ্গলবারের রিপোর্টে সম্পূর্ণ কল্পকাহিনী, অবাস্তব এবং ভিত্তিহীন। দূতাবাস আরও লিখেছে, মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহের সঙ্গে ইউক্রেন পরিস্থিতিকে সম্পর্কযুক্ত করা এবং এ ঘটনায় ইরানের নাম জড়ানোর চেষ্টা চালিয়ে সম্পূর্ণ অপেশাদার এবং অগ্রহণযোগ্য আচরণ করেছে গার্ডিয়ান। এর মাধ্যমে নিজ পাঠকদের অপমান করেছে ব্রিটিশ পত্রিকাটি। গার্ডিয়ানের খবরে দাবি করা হয়েছিল, রাশিয়া তার ইউক্রেন বিরোধী যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাওয়ার 373-এর পাশাপাশি অন্যান্য ইরানি অস্ত্র ব্যবহার করছে। এসব সমরাস্ত্র ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো চোরাচালানের মাধ্যমে মস্কোর হাতে পৌঁছে দিচ্ছে বলে দাবি করা হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে চিকিৎসক দল পাঠানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলবা। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে এই কৃতজ্ঞতার কথা জানান। কুলবা বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই খবর জানিয়ে লিখেছেন, ইরান কূটনৈতিক উপায়ে রাশিয়ার ইউক্রেন বিরোধী যুদ্ধ বন্ধ করার পক্ষপাতী। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ অনুষ্ঠিত হল। গত মাসে অনুষ্ঠিত প্রথম ফোন আলাপে আবদুল্লাহিয়ান ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তেহরানের অবস্থান সুস্পষ্ট করে বলেছিলেন, ইরান সব ধরনের যুদ্ধের বিরোধী এবং যে কোনো সংকট রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষপাতী। আবদুল্লাহিয়ান ইউক্রেন সংকটের কারণ উল্লেখ করে বলেছিলেন, চলমান ইউক্রেন সংকট নিরসনে যে কোনো ভূমিকা রাখতে তেহরান প্রস্তুত রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আজও 21 বছর আগে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলা মামলার নিষ্পত্তি হয়নি। বিচারাধীন মামলাটি বিচার কার্য কবে শেষ হবে তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা, যদিও রাষ্ট্রপক্ষের দাবি সব আশঙ্কা কাটিয়ে স্বল্প সময়ের মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পহেলা বৈশাখ পালিত হয়েছে। বাংলা নববর্ষ 1429-কে স্বাগত জানাতে সারা দেশের বিভিন্ন জনপ্রিয় ও ঐতিহাসিক স্পটগুলোতে নতুন আশা ও আকাঙ্ক্ষাকে নিয়ে সর্বস্তরের মানুষ ভিড় করে। তবে রমজান মাসে পহেলা বৈশাখ পালিত হয় উৎসবে কিছুটা ভাটা পড়েছে। আজ ভোরে ছায়ানটের শিল্পীরা রাজধানীর রমনা বটমূলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে দিনটিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়। 1989 সালে শুরু হওয়া এবং প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা 2016 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। এদিকে ব্যবসায়ীরা বিশেষ করে গ্রামাঞ্চলের তাদের ঐতিহ্যবাহী নতুন খাতা হাল খাতা খুলে ক্রেতাদের মিষ্টি উপহার দেন। প্রায় 6 শতাব্দী পূর্বে 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তনের পর থেকেই পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরই এই দিনটিতে সরকারি ছুটি থাকায় বাংলাদেশের সকল স্তরের মানুষই অত্যন্ত আনন্দ সমারোহের সাথে দিনটি উদযাপনে অংশ নেয় আর নতুন বছরকে বরণ করে নেয়।
শ্রোতা বন্ধুরা, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন সম্পর্কে সহকর্মী আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টটি শুনলেন। 21 বছর আগের রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলা মামলার নিষ্পত্তি সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, এ কারণে প্রচার করা সম্ভব হল না। ভারতে রামনবমী উৎসবের সময়ে মুসলিম বিদ্বেষী সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী। চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারতের মুসলিম অধ্যুষিত এলাকায় ঘৃণার ভিত্তিতে স্লোগান তোলা এবং মসজিদ ও ইবাদতগাহের অবমাননা করাকে অভ্যাসে পরিণত করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রামনবমী উৎসবের সময় সহিংস ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিয়ত উলামা হিন্দের সচিব নিয়াজ আহমেদ ফারুকী কর্তৃক প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিয়তের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী রামনবমী উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মধ্যপ্রদেশের খারগনে সাম্প্রদায়িক সহিংসতা এবং পরবর্তীতে বাড়িঘর ও দোকানপাট ভাঙার বিষয়ে জমিয়ত উলামা হিন্দের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
অত্যন্ত বেদনাদায়ক যে পুলিশ যে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, যাদের কোনো অন্যায় করেছে তা কোনো সাব্যস্ত হয়নি, তাদের কোনো এফআইআর হয়নি, তাদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। আর যে কোনো অপরাধী তার ঘর বাড়িটি অপরাধ করে, ঘর বাড়ির সঙ্গে কিসের শত্রুতা, ঘর বাড়ি ভেঙে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ড যেটা হয়েছে অন্য রাজ্যে, আমাদের রাজ্যে নয়, তো এগুলো অন্য ধরনের একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে ভারতবর্ষের মতো সভ্য দেশে।
মাওলানা আসাদ মাদানী ওই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে দেশে দাঙ্গাবাজরা, মুসলিম এলাকায় ঘৃণার ভিত্তিতে স্লোগান তোলা, সেখানে অত্যন্ত উস্কানিমূলক কাজ করা এবং মসজিদ ও ইবাদতগাহের অবমাননা করাকে অভ্যাসে পরিণত করেছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কোনো বাধা বা অসুবিধা নেই। মাওলানা মাদানী ওই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে এ ধরনের অনিয়ন্ত্রিত পরিস্থিতি বন্ধ করতে এবং দেশকে ক্রমাগত নৈরাজ্যের পথে হাঁটতে বাধা দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন ইরান সবসময় পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী। নতুন সরকারের আমলেও তেহরান একই মনোভাব পোষণ করছে। আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হবে। গত সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে 9 এপ্রিল প্রধানমন্ত্রীত্ব হারান পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ইরান ও আফগানিস্তানের সম্পর্কে ফাটল ধরানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগান নাগরিকরা। তারা সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার কাবুলস্থ ইরান দূতাবাসের সামনে সমাবেশ করে একদল আফগান নাগরিক এ আহ্বান জানান। তারা বিভেদ সৃষ্টির যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আফগান নাগরিকরা একটি বিবৃতি প্রকাশ করে কাবুলস্থ ইরান দূতাবাস ও হেরাতে ইরানের কূটনৈতিক মিশনের উপর হামলার নিন্দা জানান। গত সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে অবস্থিত ইরানি কনস্যুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহে ইহুদিবাদীদের হাতে অন্তত 10 জন ফিলিস্তিনি শহীদ হলেন। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, গত 24 ঘন্টায় অন্তত 5 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আজ এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দিনের প্রথম দিকে জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের সহিংস হামলায় দুই তরুণ শহীদ হন। নিহতদের একজন শাস কামামজি এবং অন্যজনের নাম মুস্তাফা আবু আরুব। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, জেনিন শহরের উত্তর এবং উত্তর পশ্চিম দিক দিয়ে আল ওয়াউম এবং কাফরদান এলাকায় বহু ইসরায়েলি সেনা প্রবেশ করেছে এবং ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। এ সময় ফিলিস্তিনিরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৬ ফিলিস্তিনি আহত হন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পবিত্র রমজান মাস শুরুর প্রথম থেকে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনে নানা অজুহাতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদ ইসরায়েলের দৈনিক হারেজ এক নিবন্ধে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব নির্মূল হওয়ার পথে রয়েছে বলে স্বীকার করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ইহুদিবাদ ইসরায়েলের দৈনিক হারেজ এক নিবন্ধে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব নির্মূল হওয়ার পথে রয়েছে বলে স্বীকার করেছে। দৈনিকটির এক শিরোনামে লেখা হয়েছে, ইসরায়েল তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে। অরি শিবিত নামের একজন বিখ্যাত ইসরায়েলি লেখক এই নিবন্ধে মত প্রকাশ করেছেন যে, দৃশ্যত আমরা ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ বা অনমনীয় জাতি তথা ফিলিস্তিনি জাতির মুখোমুখি হয়েছি এবং ফিলিস্তিনিদের অধিকারকে স্বীকৃতি দেয়া এবং সেখানে দখলদারিত্বের অবসান ঘটানো ছাড়া ইহুদিবাদীদের জন্য আর কোনো উপায় নেই। ইসরায়েল নিজেকে সংশোধনের সুযোগও হারিয়ে ফেলেছে বলে ইঙ্গিত দিয়ে ওই লেখক এই মত প্রকাশ করেছেন যে, ইসরায়েলে থাকা এখন মূল্যহীন, বরং যেখান থেকে ইসরায়েলিরা ফিলিস্তিনে এসেছিল এখন ইসরায়েল ছেড়ে সেসব দেশে ফিরে যাওয়াই ইসরায়েলিদের জন্য উত্তম। ইহুদিবাদীরা নিরাপদ ইহুদি রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে জড়ো করে তাদের ধোঁকা দিয়েছে বলে ইসরায়েলি এই লেখক উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময় দখলদার ইহুদিবাদীদের ওপর ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী বেশ কয়েকটি হামলার দিকে ইঙ্গিত করে এই ইসরায়েলি লেখক আরও লিখেছেন, ইহুদিবাদী আন্দোলন মিথ্যাচার বা ধোঁকাবাজের অভিশাপ ফিলিস্তিনিদের হাতের ছুরি হয়ে ও পাথর হয়ে ও গাড়ির আঘাতের মাধ্যমে ফিলিস্তিনের নানা অঞ্চলে ইসরায়েলিদের ওপর আঘাত হানছে। ফলে ইসরায়েলিরা এখন বুঝতে পারছে যে ফিলিস্তিনে তাদের কোনো স্থান নেই, ফিলিস্তিন জাতিবিহীন রাষ্ট্র বা দেশ নয়, বরং আমরা এখানে দখলদার। ইসরায়েলের ওই লেখক ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলের সবগুলো দমননীতি, অবরোধ ও কূটকৌশলের ব্যর্থতার দিকে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ফিলিস্তিনিরা ক্ষেপণাস্ত্র বা রকেট বানিয়ে এখন আমাদের ওপর হামলা করছে এবং কাঁটাতারের বেড়া ও দেয়াল দিয়ে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করা সত্ত্বেও তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে আমাদের কাছে আসছে এবং সাম্প্রতিক যুদ্ধে আমাদের ওপর কঠোর আঘাত হেনেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ৬০০ নেতাকর্মীকে খুন বা গুম করা হয়েছে এবং ৩৫ লাখ নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যা, বানোয়াট এবং গায়েমি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও দাবি করেছে আওয়ামী লীগ সরকারের আমলে তাদের ৬০০ নেতাকর্মীকে খুন বা গুম করা হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যা, বানোয়াট এবং গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গতকাল রাজধানীর অদূরে ২৫০০ থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির ভাষণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন।
আজকে বিচার আইন আদালত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে, তাদের নির্দেশ ছাড়া হুকুম ছাড়া কোন আদেশ পায় না বন্ধুগণ। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে আসামি করেছে তারা বাঙালি, 600 অধিক নেতাকে গুম করে দিয়েছে।
ওদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদন 2021 প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, নাগরিকদের প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণ, রাজনৈতিক কারণে গ্রেপ্তার এবং অন্য দেশে অবস্থানরত ব্যক্তির উপরেও রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ আর বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েই চলেছে। যাকে খুশি তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বা ভিন্ন মতাবলম্বীদের। বিচার বিভাগেও দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ ঘটছে। আদতে সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল নয়। বাংলাদেশে কথা বলার স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাও বিধিনিষেধের জালে আটকে আছে বলে মার্কিন প্রতিবেদনে মন্তব্য করা হয়। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদেরকে বলেছেন,
যেই পরিমাণ গুম খুনের কথা এখানে বলা হচ্ছে আমাদের রেকর্ডে কিন্তু সেই পরিমাণ নেই। আমাদের জেলখানায় নিরাপত্তা বাহিনীর যথেষ্ট পরিমাণ ইন্সপেক্টর লেভেল থেকে আমাদের ডিআইজি লেভেল পর্যন্ত, শুধু এইটা নয় র‍্যাব বাহিনীরও রয়েছে। কাজে কেউ বিচারের ঊর্ধ্বে নয় আমাদের দেশে। যেই এটা দিয়েছে এটা সম্বন্ধে তাদের আরো জানা উচিত ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম খুনের কথা যেগুলো বলা হয়েছে এগুলো প্রায়ই অনুসন্ধান করে আমরা দেখেছি। তারা অনেকেই হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে, হয়তো ব্যবসায় লস দিয়ে নিজেই কোথাও চলে গেছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও মার্কিন মানবাধিকার রিপোর্টে প্রকাশিত অভিযোগ নাকচ করে দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে রমজান, আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 12তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রেমময় রমজান, আসমানি রমজান, আনে স্বস্তি আনে শান্তি অম্লান, খোদাই এ বিধান ধরণীরে করে মনোরম, এ যে ধরণীর বুকে আসমানি মহতি উৎসব, মাধ্যম যার আত্মত্যাগ নিষ্ঠা ও সংযম, রমজানের ছোঁয়ায় বিশ্ব বিবেক হোক সততায় দুর্দম, আত্মা হোক গরিব দুঃখীর সহ মর্মিতায় সুরম্য সজীব ও সরব। পবিত্র রমজান মহান আল্লাহর অশেষ রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাসে মুসলমানরা সবাই মহান আল্লাহর অতিথি। তবে মহান আল্লাহর এই ভোজ সবার বৈশিষ্ট্য হল এখানে মেহমানকে বর্জনের বা পরিহারের উৎসবে অংশ নিয়ে মহান আল্লাহর অশেষ রহমত, বরকত ও মাগফিরাত অর্জন করতে হয়। এ উৎসব প্রবৃত্তি বা জৈবিক চাহিদাগুলোকে দমনের ও আত্মিক কলুষতাগুলোকে দূর করে পরিচ্ছন্ন আত্মার
অধিকারী হওয়ার উৎসব। সাহারি ও ইফতারের সময় হরেক রকম বিলাসী খাদ্য খাওয়ার উৎসব নয় রমজান।
পবিত্র রমজানে আত্মশুদ্ধির যে চর্চা জোরালো করা উচিত তা হল সব বিষয়ে নিষ্ঠা অর্জনের দিকে সতর্ক দৃষ্টি রাখা। আমাদের সব কাজে যেন হয় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মহান আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক যদি হয় সততা ও নিষ্ঠাপূর্ণ, তাহলে মানুষের সঙ্গে লেনদেন সহ অন্য সব বিষয়ে আমাদের জীবন হয়ে উঠবে নিষ্ঠায় পরিপূর্ণ। আন্তরিকতাপূর্ণ ও নিষ্ঠা পরিপূর্ণ দুই রাকাত নামাজ হাজার রাকাত নামাজের চেয়েও উত্তম। মহান আল্লাহ এবাদতের পরিমাণের চেয়ে এবাদতের মানকে বেশি গুরুত্ব দেন। একইভাবে বেশি বেশি দোয়া ও কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা যেন দোয়ার বিষয়বস্তু ও কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তাভাবনা এবং মহান আল্লাহর প্রতি একনিষ্ঠ মনোযোগ থেকে দূরে সরে না পড়ি। ধর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন ভাষা বা অগভীর না হয়। এই যে এত বছর ধরে ধর্মচর্চা করে এসেছেন, এর মাধ্যমে আসলে খোদা প্রেম ও আত্মশুদ্ধির কতটা গভীরে প্রবেশ করতে পেরেছেন তা ভেবে দেখুন। অর্থাৎ আত্মিক উন্নতির পথে সত্যিকারের অগ্রগতি হচ্ছে কি? আমাদের নামাজ, রোজা ও অন্য সব কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে কিনা আত্মশুদ্ধিকামী মুসলমানের উচিত তা ভেবে দেখা ও তা নিজেই যাচাই করা। রমজানে প্রত্যেক মুসলমানের এটা বোঝা উচিত যে তার বিবেকী যেন হয় তার পুলিশ। রুজি রিজিক যদি হালাল না হয়, তাহলে যত বেশি নামাজ, রোজা ও হজ জাকাতে বা দান খয়রাতে মশগুল হন না কেন, তা কোনো কাজেই আসবে না। শয়তানের বহুমুখী ধোকা বা কুমন্ত্রণার ব্যাপারে সতর্ক থাকার জন্য ইসলামী জ্ঞান চর্চা ও উপদেশের মজলিসে বসার কোনো বিকল্প নেই। শয়তান যুব বয়সীদের বলে, আরে তোমার বয়স তো এখন অনেক কম, খোদা প্রেম ও আত্মশুদ্ধি চর্চার জন্য এখনো অনেক সময় বাকি আছে, তার আগে ভোগ বিলাসিতার স্বাদটা যতটা পারো নিয়ে নাও। অন্যদিকে যুব বয়স পার হয়ে গেলে শয়তান আত্মশুদ্ধির ব্যাপারে হতাশা সৃষ্টি করে বলে, আরে বাবা, ওই সব মহৎ মানুষদের মতো হওয়ার চেষ্টা তোমার কাজ নয়, তুমি যদি পারতে তাহলে আরো কম বয়সেই পারতে, তাই এই সব চেষ্টা বাদ দিয়ে নিজের মতোই থাকার চেষ্টা করো। আত্মশুদ্ধি অর্জনের জন্য মুমিন মুসলমানকে হতে হবে ইসলাম ও খোদা প্রেম সম্পর্কে অধ্যবসায়ী ও চিন্তাশীল। প্রতিদিন কিছু সময় ব্যয় করা উচিত এ বিষয়ে আল্লাহর সঙ্গে মনের কথা খুলে বলতে। আল্লাহর পথে সাধনায় নিয়োজিত থাকলে নিশ্চয়ই মহান আল্লাহ আপনাকে পথ ও কৌশল শেখানোরও ব্যবস্থা করবেন, এ বিশ্বাস বা ইমান আপনার থাকা উচিত। রমজান মাসে আপনার নফল ও ফরজ নামাজে সিজদাগুলো দীর্ঘ করুন খোদার সঙ্গে প্রেমময় সংলাপে নিয়োজিত হতে। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার ভালো সময়, তাই এ সময় মহান আল্লাহর কাছে আপনার নেক বাসনাগুলোর কথা তুলে ধরুন। গভীর রাতে নফল নামাজ পড়ার চেয়ে ইসলামী জ্ঞান চর্চা করা বা চিন্তা করা অনেক বেশি কাম্য ও মহান আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, বিছানায় বসে একজন জ্ঞানী ব্যক্তি বা আলেম যদি চিন্তাশীলতায় মগ্ন হন, তাহলে তা 70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আসুন আমরা প্রতিদিন পবিত্র কোরআনের একটি আয়াত ও মহানবীর একটি হাদিস নিয়ে গভীর চিন্তা ভাবনা করি, অন্তত পবিত্র রমজানে চিন্তাশীলতার এই অভ্যাস গড়ে তুলি।
নামাজে ও দোয়ায় যা বলছি তার অর্থ ও তাৎপর্য নিয়ে যেন আগেই চিন্তা ভাবনা করি, যাতে নামাজ ও দোয়াগুলো হয় আল্লাহর প্রতি অনুরাগ ও মনোযোগে পরিপূর্ণ। পবিত্র রমজানে আমাদের উচিত পরিবারের সব সদস্য সহ অন্য সবার সঙ্গে সুন্দর ব্যবহার ও মার্জিত আচরণের চেষ্টা করা। তাদের কারো সঙ্গে খারাপ বা কর্কশ আচরণ করা মানে আপনি মহান আল্লাহর এই বিশেষ মাসের ভোজসভা থেকে নিজেকে বের করে নিলেন। এবারে শোনা যাক অর্থসহ ১২তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো, অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত করো, ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো, তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সব কিছু থেকে নিরাপদে রাখো, হে খোদা ভীরুদের রক্ষাকারী।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, ১৪ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, আগামী দিনের চ্যালেঞ্জ হতে পারে গণতন্ত্র ও সুশাসন, দৈনিক প্রথম আলো। রুশ বাহিনীর কাছে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের ফুটেজ প্রকাশ, দৈনিক যুগান্তর। লবিস্ট নিয়োগ করেও দুঃশাসনের কথা আড়াল করতে পারেনি সরকার, বলেছেন রিজভী, দৈনিক মানব জমিন। মধ্যরাতের আদালত নিয়ে প্রশ্ন তুললেন ইমরান, দৈনিক ইত্তেফাক। নবতর পথযাত্রার সূচনা করতে চায় আওয়ামী লীগ, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, G7 বৈঠকে ভারতকে আমন্ত্রণ করবে না জার্মানি, গুঞ্জন ওড়াল বার্লিন, দৈনিক সংবাদ প্রতিদিন। ইউক্রেনের পাল্টা মারে নষ্ট হল রুশ যুদ্ধ জাহাজ, কিভের কমান্ড সেন্টার হামলার হুঁশিয়ারি মস্কোর, দৈনিক আজকাল। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনা লজ্জার, বললেন তারই দলের সাংসদ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত দুজন, পবিত্র রোজার মাসে এমন খবরকে কিভাবে দেখছেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার যে ঘটনা আপনি তুলে ধরলেন সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাস স্ট্যান্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তার বলি হয়েছে দুইজন তরুণ। অর্থাৎ এই দুই তরুণ একরকমের ক্ষমতার দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক স্বার্থের হানাহানিতে প্রাণ দিল। এটি আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেকটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। অর্থাৎ ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য, প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য এইরকম অসংখ্য অগণিত কিশোর তরুণকে ব্যবহার করে। তারা ব্যবহৃত হয় সামান্য স্বার্থের জন্য, সামান্য সুবিধার জন্য, আর অনেক ক্ষেত্রেই তাদের জীবন দিতে হয়, জীবন চলে যায়। এগুলো বাংলাদেশের বিশেষ করে ক্ষমতাসীন দলগুলোর জন্য খুব সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। বাংলাদেশের যখন যে দল ক্ষমতায় থাকে তখন লুটপাটের যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হয় তার পুরো ভাগেই ক্ষমতাসীন দলের বিভিন্ন ধরনের সংগঠন থাকে, তারাই সমস্ত করে। কারণ এই ধরনের অন্যায় অপরাধ কর্ম ঢাকার জন্য বা এর থেকে মুক্তি পাওয়ার জন্য বা কোনো ধরনের বিচার জবাবদিহিতার আওতায় যদি না আসতে হয় তাহলে প্রশাসনকে ব্যবহার করা প্রয়োজন হয়। ক্ষমতাসীনদের পক্ষে প্রশাসনকে ব্যবহার করা সহজ, ফলে দেশের ভেতরে যত অন্যায় অপরাধ হয় তার বেশিরভাগই ক্ষমতাসীন দল করে থাকে। এটি শুধু এখন নয়, মোটামুটি ভাবে সব সময়ের চর্চায়।
জনাব সিরাজুল ইসলাম, আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। পরিস্থিতি কি আরো অবনতির দিকে যাচ্ছে বলে মনে হয়?
জি, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী যে হুমকি দিয়েছেন বা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সে বিষয়টিকে খুব সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউক্রেনে রাশিয়া যেসব কারণে বা যেসব লক্ষ্যকে সামনে রেখে সামরিক অভিযান চালিয়েছে তার বিরোধিতা করেছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এবং নেটো সামরিক জোট। এখন ইউক্রেনকে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নানা ধরনের অস্ত্র দিচ্ছে, সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, অর্থ দিচ্ছে, রাশিয়ার উপরে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে, অনেক কিছু করেছে। কিন্তু রাশিয়া যেহেতু তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ, সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেনে অভিযান চালাবে। ইউক্রেনকে অস্ত্র দিয়ে শক্তিশালী করার চেষ্টা মানে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে মূলত একটি পক্ষকে সমর্থন দিয়ে রাশিয়াকে পরাজিত করার প্রচেষ্টা বা রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা। সেক্ষেত্রে রাশিয়া তখন তার নিজের অস্তিত্বের স্বার্থে বা তার নিজের বিজয়ের স্বার্থে বা ইউক্রেনে যে লক্ষ্য অর্জন করতে চায় সেই লক্ষ্য অর্জন করার স্বার্থে নেটো সামরিক জোটের অস্ত্র চালানোর উপরে অথবা আমেরিকার অস্ত্র চালানোর উপরে হামলা চালাবে এবং তাকে তারা লেজিটিমেট টার্গেট বা বৈধ লক্ষ্যবস্তু বলছে। বিষয়টি যদি এমন হয় তাহলে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে পড়বে, সে আশঙ্কা আমরা করতেই পারি। তখন ইউক্রেনের ভূখণ্ড ছাড়িয়ে যুদ্ধ আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেনের এই সামরিক অভিযানকে কেন্দ্র করে যে আশঙ্কা সবচেয়ে বেশি আছে সামনে সেটি হচ্ছে যে কখন না জানি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আমেরিকা রাশিয়া সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউক্রেনে যদি আমেরিকা এবং নেটো জোট এই ধরনের অস্ত্র ঢালা অব্যাহত রাখে তাহলে রাশিয়া হয়তো আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আমেরিকার অস্ত্রবাহী গাড়িতে যখন হামলা করবে রাশিয়া তখন আমেরিকা হয়তোবা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তখন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে, বড় রকমের যুদ্ধ সংঘাতের আশঙ্কা অবশ্যই দেখা দেবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। দক্ষিণেশ্বরে একটি কর্মসূচিতে সৌগত বলেন, সকলে চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়, এখানে একদম জিরো টলারেন্স করতে হবে, কোনো ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আমি আশা করব পুলিশ প্রশাসন এদিকে নজর রাখবে। দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, দেড় মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, যুদ্ধ থামছে না, প্রাণহানিও থামছে না, উল্টে একে অপরের দিকে আঙুল তুলে চলেছে রাশিয়া আর ইউক্রেন। একটাই বিষয়, এখন আর আগের মতো শুধু মার খাচ্ছে না ইউক্রেন, পাল্টা মারও দিচ্ছে, আর তাদের মারেই এবার ক্ষতিগ্রস্ত হলো রাশিয়ার যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার একথা জানালো সংবাদ মাধ্যম। এই জাহাজের বলে ইউক্রেনে কৃষ্ণ সাগরের জলপথে হামলা করছিল রাশিয়া। তবে মস্কো ভাঙবে তবু মস্কাবে না এখনো গর্জন করে চলেছে, জানিয়েছে রাশিয়ার ভূখণ্ড বা রুশ সেনার উপর ইউক্রেন আক্রমণ চালালে তাদের কমান্ড সেন্টারেও হামলা চালাবে রাশিয়া। এমনকি কিয়েভের যে সেন্টারে বসে যুদ্ধের নির্দেশ জারি করা হচ্ছে তাও উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল, বিবৃতি দিয়ে সে কথা জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করলো যে মারিওপোল তারা দখল করেছে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামে খবরে বলা হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থাকার কারণে আসন্ন G7 বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে না জার্মানি, সম্প্রতি দানা বেঁধেছে এমনই গুঞ্জন। অবশেষে সেই গুজব উড়িয়ে দিল জার্মান সরকার। উল্লেখ্য, এবার G7 শীর্ষ বৈঠকের আয়োজক দেশ জার্মানি। মঙ্গলবার ব্লুমবার্গ এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ভারত রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটে অনুপস্থিত থাকার কারণে জার্মানি G7 শীর্ষ বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে না। তবে বুধবার অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে বার্লিন ব্লুমবার্গের ওই প্রতিবেদনকে মিথ্যা বলে জানিয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বের করে দিতে ভোটাভুটিতে যে দেশগুলি অনুপস্থিত ছিল ভারত তাদের মধ্যে অন্যতম। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরের শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি গাজী আব্দুর রশিদ, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র রমজানকে কেন্দ্র করেই স্বাস্থ্য কথার এ আসর সাজানো হয়েছে। মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব, গত আসরে এর কথা হয়েছে। আজকের আসরেও এ বিষয়ে আলোচনা হবে, আর আলোচনা করবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক পাটোয়ারি, গত আসর শেষ করেছিলেন এ বলে যে মারাত্মকভাবে অসুস্থ না হলে সবার পক্ষেই রোজা রাখা সম্ভব, এ কথাটা কি আমাদের জন্য একটু ব্যাখ্যা করবেন?
এই কথাটিকে একটু ব্যাখ্যা অবশ্যই করা যেতে পারে। যেমন ধরেন একজন ডায়াবেটিসের একজন পেশেন্ট, সে রোজা রাখতে চায়, তাহলে কি করতে হবে? তাকে আগে থেকে, রোজার আগে থেকে তাকে প্রিপারেশন নিতে হবে। যেমন এখানে আমাদের খাবারের পরিমাণ যেহেতু কমে যায়, যে রোগী আগে 3 বেলা ইনসুলিন নিতেন, এই সময় হয়তো সে 2 বেলা ইনসুলিন নেবেন। এবং লং অ্যাক্টিং যে প্রিপারেশন গুলো, যেগুলোকে আমরা বেজাল ইনসুলিন বলি, সেগুলো হয়তো সে সন্ধ্যার সময় বেশি ইফতারের সাথে সাথে সেগুলো নিয়ে নেবেন। আর যেগুলো শর্ট অ্যাক্টিং যে ইনসুলিনটা, সেটা হয়তো সাথে 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 নেবেন এবং সেই সময়ও নেবেন। যদি দেখা যাচ্ছে যে সুগারের পরিমাণটা খুব বেশি কমে গেছে এবং শারীরিক কোনো সিমটম যদি দেখা দেয় হাইপারগ্লাইসিমিয়ার, তখন হয়তো রোজা ভাঙার ইন্ডিকেশন আছে। এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাছাড়া আমরা যে মেটফর্মিন যে ট্যাবলেটটা আমরা রোজাতে নিয়ে থাকি 3 বেলা, সেটা হয়তো তখন 2 বেলা আমরা নিতে পারি। এছাড়া যে সমস্ত গ্লিকোজাইড, যে প্রিপারেশন লং অ্যাক্টিং প্রিপারেশন গুলো আছে, সেগুলোকে আমরা কমিয়ে সন্ধ্যা রাতে সেটা আমরা নিতে পারি। এভাবে ওষুধের ডোজটাকে, ওষুধের মাত্রা এবং পরিমাণটাকে আমরা যদি নিয়ন্ত্রণে এনে আমরা যদি ব্যবহার করি, তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখাটা কষ্টসাধ্য হওয়ার কথা নয়, কিন্তু খুব বেশি রকমের যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় অথবা খুব বেশি হাইপারগ্লাইসেমিয়া যদি হয়ে যায় এবং সেখানে যদি কোনো দুঃখী থাকে তখন রোজা ভাঙ্গার নিয়ম আছে, সেটা মানতে হবে।
ডাক্তার ইসমাইল পাটোয়ারি, আপনি ডায়াবেটিস বা বহুমূত্র রোগের রোজা রাখার বিষয়ে বললেন, ধরুন যাদের উচ্চ বা নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপার বা হাইপোটেনশন আছে, তাদের মধ্যে কেউ রোজা রাখতে আগ্রহী হলে তখন কি করতে হবে?
হাইপারটেনশনের রোগীদেরকে আমরা বেশি পাই, হাইপারটেনশন হয়তো অন্য অন্য কারণে হতে পারে। যেমন হাইপারটেনশনের প্রসঙ্গে যদি আমরা আসি, হাইপারটেনশনের রোগীরাও এখানে রোজা রাখতে পারবেন, হয়তো ওষুধের ডোজটাকে ওষুধের মাত্রাটাকে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ হচ্ছে যে হাইপারটেনশন অনেক সময় অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে, যেমন কেউ যদি একটু উত্তেজিত হয়, মানসিক যদি টেনশন থাকে তাহলে প্রেশারটা বেড়ে যায়। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রোজা রাখবে, খুব ঠান্ডা মাথা রোজা রাখবে, আপনি যদি ঠান্ডা মাথা থাকেন তাহলে স্ট্রেস হরমোনগুলো কম থাকবে, তাতে করে আপনার অসুবিধাটা কম হবে। এছাড়া ঔষধের যে মাত্রাটা সেটা সন্ধ্যা রাতে ভোর রাতে সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং প্রেশারটা আপনি তখন চেক করে নেবেন। এতে করে হাইপারটেনশনের পেশেন্টদের রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তবে খাবারের ব্যাপারে খেয়াল করতে হবে যে লবণ, এক্সেস লবণ যাতে খাবার না হয়, চর্বি জাতীয় খাবারগুলো যাতে ইনটেক যদি কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হাইপারটেনশনের যে ব্যাপারটা আছে, যদি একটা রোগীর কোনো সময় ডায়রিয়া যদি বেশি হয়, ভমিটিং হয়ে যায় অথবা যদি কোনো শকে যদি থাকে তখন হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, এবং সেটা যদি ঝুঁকিপূর্ণ হয় তখন তাকে হয়তো ফ্লুইড নিতে নেওয়া লাগতে পারে। রোজাতে সাধারণত আমরা বলি যে গ্লুকোজ কোনো ইনফিউশন করা যাবে না, কিন্তু নর্মাল স্যালাইন বা অন্যান্য জিনিসগুলো সেগুলো যদি আপনার হাইপারটেনশনের জন্য যদি হয় সেখানে নিতে পারবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসর শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। অধ্যাপক পাটোয়ারি, বাংলাদেশে হাইপার অ্যাসিডিটির অনেক রোগী আছেন, এদের অনেকে রোজা রাখতে একান্তভাবে আগ্রহী। এখন প্রশ্ন হল, এসব রোগীর পক্ষে কি রোজা রাখা সম্ভব বা রোজা রাখতে হলে তাদের কি করতে হবে?
হ্যাঁ, যেটা আপনি বললেন যে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ, এখানে জিউটার আলসার ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, তাদের অ্যাসিডিটির একটা প্রবলেম থাকতে পারে, এরাও যদি সতর্ক থাকে এবং ঠিক মতো পরিমিত ভাবে যদি খাবার অবলম্বন করে তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। এই জন্য বলি, কারণ এটা অনেক সময় আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আপনার যদি একটা কন্ডিশনিং রিফ্লেক্স আছে, আপনি যদি গ্রাম অ্যান্ড কুল থাকেন তাহলে কিন্তু এই অ্যাসিড সিক্রেশনটা বিশেষভাবে যে ব্রেইন থেকে যে স্টিমুলাইগুলো ভেগাস নার্ভ দিয়ে স্টমাকে যেগুলো আসে সেগুলো তখন কম হবে। কারণ আপনি কুল অ্যান্ড কাম, আপনি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখতেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন প্রচুর মেডিসিন, আমরা যেটাকে বলি প্রোটন পাম্প ইনহিবিটর, লং অ্যাক্টিং প্রোটন পাম্প ইনহিবিটর এখন আছে, সেগুলোকে যদি আমরা সেবন করি বিশেষভাবে সন্ধ্যা রাতে ভোর রাতে, সেটা অনেক সময় কভার করে নিয়ে যায়, যাতে করে অ্যাসিডিটি কম হয়।
আচ্ছা ডাক্তার ইসমাইল পাটোয়ারি, এছাড়া আর্থরাইটিস বা অন্য কোনো ব্যথা বেদনা যাদের আছে, তারা চাইলে কি রোজা রাখতে পারবে?
সেগুলো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে যে কোনো অ্যাকিউট কন্ডিশন যদি হয়, যদি মনে করে যে তার চলাফেরা এবং ওষুধ সেবনে না করার জন্য খুব বেড়ে গেছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে সে তখন সেটা রোজা ভাঙতে পারে। কিন্তু এমনি সিম্পলি ব্যথার জন্য এবং সিম্পলি আর্থ্রাইটিসের জন্য রোজা ভাঙার কোনো কারণ নাই, কারণ এমনি ব্যথার ওষুধ খাবার ওষুধ ছাড়াও সাপোজিটরি ফর্মে, ইনজেক্টেবল ফর্মও কিন্তু অনেক অ্যানালজেসিক আছে, বেশি অসুবিধা হলে তখন সে সাপোজিটরি নিতে পারে, প্যারেন্টাল ইনজেকশন নিতে পারে, তাতে রোজা কোনো ক্ষতি হওয়ার কথা নয়।
ডায়াবেটিস এবং আর্থরাইটিসের রোগী রোজা রাখতে পারবেন কিনা সে প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করছিলেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি।
শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকেও বুঝতে পারছি মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষে রোজা সহজে রাখা সম্ভব। তো শ্রোতা ভাই বোনেরা, এবার বিদায় নেয়ার পালা। রোজার সংযমের শিক্ষা আত্মিক ক্ষমতাই কেবল বাড়ায় না, বরং সুস্থ থাকতেও সহায়তা করে। রোজার শিক্ষাকে গ্রহণ করে সবাই সংযমী হয়ে ওঠার চেষ্টা করব। এখন থেকেই তার প্রস্তুতি নিতে থাকব। আসরের শেষ প্রান্তে এসে সবার প্রতি এ আহ্বান জানাব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস 4টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, সামরিক শক্তি জোরদারের অংশ হিসাবে গাজার পানিসীমায় এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ধরনের পরীক্ষার মাধ্যমে হামাস তাদের ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতের সক্ষমতা আরও নিখুঁত করতে চায় বলে জানা গেছে। ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলমান সামরিক অভিযান ঠেকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই বিপুল অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এদিকে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন অভিমুখে আমেরিকা এবং ন্যাটো জোটের পাঠানো অস্ত্রের চালান মস্কোর জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়া সতর্ক করে আরও বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা হুমকির মুখে পড়লে তার কঠিন জবাব দেওয়া হবে। আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে, তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে কঠোর হামলা চালাবে তেহরান, ইরানের কুদস ফোর্সের কমান্ডারের হুঁশিয়ারি। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি সমরাস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান যে দাবি করেছিল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল তেহরান। বাংলাদেশে নানা আয়োজনে পালিত হল পয়লা বৈশাখ। রমনার বটমরে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার নিষ্পত্তি না হওয়ায় অসন্তোষ। এবং ভারতে রামনবমী উৎসবের সময় মুসলিম বিদ্বেষী সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মাওলানা মাহমুদ আসাদ মাদানি। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ। Thank you.